অদ্য আমরা শ্রী একাদশীর দিনে শ্রী শ্রী রাধেশ্যাম আশ্রমে আমরা অল্প সময়ের জন্য হরিকথা শ্রবণ করতে চলেছি। যদিও সময় অনেকটা বেশি হয়ে গিয়েছে, তথাপি আমরা কিঞ্চিৎ মাত্রা হরিকথা শ্রবণ করব। আর এই ফ্যানটাকে চালানো, তো আজ একাদশী, একাদশীর মাহাত্ম তো আমরা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু অবগত আছেই। তো আজ হচ্ছে কামদা একাদশী। তো আজ প্রভুর কাছে যে যা প্রার্থনা করবেন ব্রত রেখে, রাধারানী শ্রী একাদশী মহারানী তিনি তাদের মনোকামনা পূর্ণ করবেন বলেই এই ব্রতের নাম দেওয়া হচ্ছে কামদা একাদশী। যে যার মনের ইচ্ছা সেগুলো এই একাদশী করলে পূর্ণ করে থাকেন ভগবান এবং শ্রীমতী একাদশী মহারানীও। বলে একাদশী মহারানী কি যায়। তো একাদশী দিবসে আমরা কি প্রসঙ্গ শ্রবণ করবো তা তো বুঝতে পারছি না। দেখা যাক, ভাবছি যে কলিকালের অবস্থাটা কেমন হয় আমরা সে প্রসঙ্গে কিঞ্চিত আলোচনা করব। কারণ কলিকালে আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে কলিকালে কি হবে এবং কলির মধ্যভাগে বা শেষ প্রান্তেই বা কি হবে। এবং এখন যে আমরা অনেক অনেক গুণে ভালো আছি সেটাকেও আমাদের বুঝতে হবে। আমরা সে প্রসঙ্গে যৎকিঞ্চিত আলোচনা করব। এক মাতাজি তিনি ভ্রমর গীত, বেণুগীত কি বললেন, ভ্রমর গীত, তা ভ্রমর গীতের তো বিশাল বড় অধ্যায় যা এক দু মাসেও শেষ হয় না। তো ভ্রমর গীত অতি সুন্দর, কিন্তু সে প্রসঙ্গে যাওয়া মুশকিল। দেখা যাক রাধারানী কৃপায় কোন দিকে পাঠের প্রসঙ্গ যায়। তো একবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সাক্ষাতে রয়েছেন, পাণ্ডবেরা রাষ্ট্রীয় যজ্ঞ করছেন। তা এই রাষ্ট্রীয় যজ্ঞ একচ্ছত্রপতি না হলে রাষ্ট্রীয় যজ্ঞ করা যায় না। তা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়, তার দয়ায় পাণ্ডবেরা একচ্ছত্রপতি সম্রাট হয়ে যুধিষ্ঠির মহারাজ এই রাষ্ট্রীয় যজ্ঞটি পূর্ণ করেছিলেন। এই রাষ্ট্রীয় যজ্ঞটি কেন হয় এটা আপনারা কেউ জানেন কি? রাষ্ট্রীয় যজ্ঞটি কেন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, এনিবডি জানেন আপনি রাষ্ট্রীয় যজ্ঞটি কেন করেছিলেন? মাতাজি আপনি একটু তাড়াতাড়ি দিয়ে দিন, মাঝখানে দাঁড়িয়ে একটু ডিস্টার্ব হবে। রাষ্ট্রীয় যজ্ঞটি এই জন্যই করেছিলেন, তাদের পিতা মহারাজ পাণ্ডু তিনি একবার স্বর্গেই তিনি থাকতেন, তো সেখানে দেবর্ষি নারদ গেলেন। তা সেখানে গিয়ে কি দেখছেন যে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের পাশে, বিশাল বড় সিংহাসন, সেখানে পাশে হরিশ্চন্দ্র মহারাজকে বসিয়েছেন। কেন না, হরিশ্চন্দ্র মহারাজ তিনি এই রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন। এই রাষ্ট্রীয় যজ্ঞ করার কারণে দেবরাজ ইন্দ্রের অতি প্রিয় হলেন। কিন্তু মহারাজ পাণ্ডু তিনিও অনেক ধর্মকর্ম করেছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্রের সঙ্গে বসার মতন তার কিছু করা ছিল না। তা দেবরাজ ইন্দ্রের সঙ্গে মহারাজ পাণ্ডুর বসার খুব ইচ্ছা, যে আমি যদি একটি রাষ্ট্রীয় যজ্ঞ করে আসতে পারতাম তাহলে আমি তো দেবরাজ ইন্দ্রের সঙ্গে একই সঙ্গে বসতে পারতাম। কিন্তু সেটা তার পূর্ণ হয়নি। তিনি আক্ষেপ করতেন যে আমিও যদি একটি রাষ্ট্রীয় যজ্ঞ করতাম তাহলে দেবরাজ ইন্দ্রের একই সঙ্গে আসনে বসতে পারতাম, একটা অভিলাষ। ভাবছি যদি আমার বংশও কেউ করত, তাহলে এই আমার মনের ইচ্ছাটা পূর্ণ হতো। দেবর্ষি নারদের সঙ্গে পাণ্ডুর স্বর্গে দেখা হচ্ছে। দেবর্ষি মহারাজ তিনি তো সর্বত্রই গমনাগমন করতেন, স্বর্গ তো তার কাছে সাধারণ, সে উপরিস্থিত গোলক, বৈকুণ্ঠ, তপলোক, ব্রহ্মলোক সব জায়গাতেই যেতে পারতেন। তো দেবর্ষি নারদের সঙ্গে পাণ্ডুর যখন সাক্ষাৎ হলো, পাণ্ডু জিজ্ঞাসা করছেন যে আমার পুত্রগণ কেমন আছে, হে মহাত্মন আপনি কৃপা করে বলুন। বলছেন না, তারা তো খুব ভালো আছে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তারা তো তাদের হারিয়ে যাওয়া সম্পত্তিও ফিরে পেয়েছে। আপনার তো অসময়ে মৃত্যু হলো, কিন্তু প্রভুর কৃপায় তারা এখন সম্রাট হতে চলেছে। নারদ বললেন, কেন আপনি কি কিছু সন্দেশ, মানে সন্দেশ মানে সংবাদ কি দিতে চান? তা বলছে, হ্যাঁ আমার একটা ইচ্ছা, অতৃপ্ত ইচ্ছা রয়ে গেছে। কি সেই ইচ্ছাটা? বলছে, সেই ইচ্ছাটা হচ্ছে যে হরিশ্চন্দ্র মহারাজ তিনি রাজসূয় যজ্ঞ করেছেন বলে আজ দেবরাজ ইন্দ্রের সঙ্গে একেবারে পাশে পাশেই বসতে পারে, কিন্তু আমি তো সেই সৌভাগ্য করে আসিনি। কিন্তু হে নারদ, আপনি যখন বলছেন আমার পুত্রেরা, তারা পাঁচজন, তারা অনেক ধার্মিক এবং অনেক কিছু অসাধ্য সাধনও তারা প্রভুর কৃপায় করেছে, আপনি যদি কৃপা করে যুধিষ্ঠিরকে বলেন যে আমার একটা অতৃপ্ত ইচ্ছা ছিল দেবরাজ ইন্দ্রের সাথে সাথে বসবো, তা সে যদি রাজসূয় যজ্ঞ যদি করতে পারে তাহলে আমার সেই ইচ্ছাটা পূর্ণ হয়। দেবর্ষি নারদ যুধিষ্ঠির মহারাজের সঙ্গে এসে মর্তে সাক্ষাৎ করলেন। তার পিতার এই ঘটনাটি যুধিষ্ঠির মহারাজকে ব্যক্ত করলেন। মহারাজ যুধিষ্ঠির তিনি বিষয়টা অনেক চিন্তাযুক্ত হলেন এবং ভাবছেন, দেখো পিতার আজ্ঞা, আমার পিতা আমাদের জন্য বহু কিছু করেছেন, যদিও তার অকালে মৃত্যু হয়েছে, কিন্তু তার ইচ্ছাটা পূর্ণ করা আমার কর্তব্য। তা প্রভুকে একটি চিঠি লিখলেন দ্বারকাতে, সেটা আবার নারদকে দিয়েই পাঠালেন। দেবর্ষি নারদ যাচ্ছিলেন, দেবর্ষি নারদের থেকেও সমস্ত বিষয় অবগত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি এখনো একচ্ছত্রপতি হওনি, সমস্ত রাজারা তোমাকে এখনো স্বীকার করেনি, এবং এই দুষ্ট জরাসন্ধের কারাগৃহে যে সমস্ত রাজারা রয়েছে, অনন্ত রাজারা রয়েছে, কয়েক হাজার হাজার রাজাদের বন্দি বানিয়ে রেখেছিল জরাসন্ধ। বলছেন, প্রথমে জরাসন্ধকে বধ করতে হবে। প্রভু ভীমসেনকে দিয়ে তা করালেন এবং রাজন্যবর্গদের মুক্ত করে দিলেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। সে সমস্ত রাজন্যগণ যারা বহুকাল এই জরাসন্ধের জেলে কারাগারে, তারা মানে না খেয়ে না দে তারা কোনো প্রকারে প্রাণ ধারণ করে বেঁচেছিল। বড় বড় চুল, বড় বড় দাড়ি তাদের হয়ে গেল। ভগবান তাদেরকে সুসজ্জিত করে তাদের রাজ্য ফিরিয়ে দিলেন, অনেক ধন সম্পদ এই জরাসন্ধের কারাগার, জরাসন্ধের কোষাগার থেকে দিয়ে দিয়েছিলেন। তাহলে সমস্ত রাজাদের সাপোর্ট পেলেন যুধিষ্ঠির মহারাজ, তখন তিনি রাষ্ট্র যজ্ঞ করতে আরম্ভ করলেন। তা দেখুন, এই রাষ্ট্রীয় যজ্ঞে কারা কারা এসেছিল তাদের নামগুলো আমরা শ্রবণ করলে আমাদের ভালো লাগবে। রাষ্ট্রীয় যজ্ঞ সাধারণ কেউ না, দেখুন ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এসেছিলেন, ঋষি ভরদ্বাজ, সমস্ত ঋষিদের নামগুলো বলা হচ্ছে, ঋষি সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, চবন, সবই ঋষিদের নাম এখানে, কণ্ব, মৈত্রেয়, কবচ, ত্রিত, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, ক্রতু, পৌল, পরাশর, গর্গাচার্য, বৈশম্পায়ন মুনি, অথর্বা মুনি, কশ্যপ, ধৌম্য, পরশুরাম, শুক্রাচার্য, আসুরি, বীতিহত্র, মধুচ্ছন্দা, বীরসেন ও অকৃত ব্রণ আদি আদি আরো নাম বলেননি, আরো অনেকে ছিলেন, এ তো সব ঋষিরা ছিলেন। এছাড়া ছিলেন দ্রোণাচার্য, অস্ত্রগুরু তিনি ছিলেন, পিতামহ ভীষ্মদেব ছিলেন, কৃপাচার্য ছিলেন, অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন, দুষ্ট দুর্যোধন ছিলেন তার ভাইদের সঙ্গে, এবং মহামতি বিদুর, বিদুরানী। এছাড়া এই পৃথিবীতে তখন যত যত রাজা ছিল, তখন তো রাজাদের দ্বারাই এই পৃথিবী পরিচালিত হতো, সমস্ত রাজারা এই যজ্ঞে এসে উপনীত হয়েছিলেন, এবং তাদের মন্ত্রী কর্মচারী তারাও ছিলেন। এছাড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অন্তজ জাতি, যাদেরকে লোকে ঘৃণা করে, তাদেরকেও যুধিষ্ঠির মহারাজ নিমন্ত্রণ করে তাদের সেখানে আনিয়েছিলেন, প্রত্যেককেই আনা হলো। এবারে একটা বিবাদ উৎপন্ন হলো, এখানে এত এত মুনি ঋষিরা রয়েছে, থাকার পরেও সর্বপ্রথম কাকে পূজা করা যাবে, সর্বপ্রথম কাকে পূজা করা যাবে? কেউ বলছে না ব্যাসদেবের পূজা আগে হোক, কেউ বলছেন না পিতামহ ভীষ্মদেব রয়েছেন তার পূজা অগ্রে হোক, এক একজন এক একজনের কথা বলতে লাগে। এবার তাদের মধ্যে মতান্বয়ের সৃষ্টি হলো, কেউ বলছেন ব্যাসদেব, কেউ বলছেন জৈমিনী, কেউ বলছেন বৈশম্পায়ন, কেউ বলছেন না নারদ, কেউ মানে যে যার মতো বলছে, একে অপরের মধ্যে ভীষণভাবে তর্ক বিতর্ক আরম্ভ হলো। এখানে একটি প্রসঙ্গ, এই এখানে যারা যারা ছিলেন তাদের প্রত্যেকের সেবা বিভাজন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চপাণ্ডবদের পৃথক পৃথক সেবা, তারপরে অন্যান্য যারা ছিলেন প্রত্যেককে সেবার কাজ কে কি করবে এটা ভগবান শ্রীকৃষ্ণ নিরূপণ করেছিলেন। আর দুর্যোধনকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, কোষাগারের দায়িত্ব তাকে দিলেন। দেখুন ভগবান তিনি কেমন, কোষাগারের দায়িত্ব দিলেন শত্রুকে, কোষাগারের দায়িত্ব, ধন সম্পত্তি, টাকা পয়সা, সোনা মণি মাণিক্য রত্নাদি যদি তার ভার দেওয়া হয় তাহলে শত্রু কি করবে, ও তো বেলাতে থাকবে শুধু, তাকে তো ফকির বানিয়ে ছেড়ে দেবে, ভিখিরি বানিয়ে ছেড়ে দেবে। যুধিষ্ঠির মহারাজের চিরশত্রু হচ্ছে শুধু যুধিষ্ঠির মহারাজ, পাণ্ডবদের চিরশত্রু হচ্ছে এই দুর্যোধন। তা সেই দুর্যোধনকে কি সেবা দিলেন, না তুমি কোষ অধ্যক্ষ, তুমি অর্থ করি সামলাবে। এবারে দুর্যোধন তো ভাবলো এই শ্রীকৃষ্ণ এ তো গোয়ালা, এর বুদ্ধি শুদ্ধি নেই, এ আমাকে দিয়েছে আমার শত্রুর কোষাগার রক্ষণাবেক্ষণ করতে, তাহলে শত্রু কি করবে, তাকে ফকির বানানোর চেষ্টা করবে, যাতে যজ্ঞটা না হয় সেই চেষ্টাই করবে, সমস্ত অর্থ বিলিয়ে শেষ করে দেবে। দুরাত্মা এই দুর্যোধন সে তখন ভাবলো বেশ ভালো সেবাটাই আমাকে দিয়েছে, বেশ হয়েছে, এই গোয়ালা এই গরু ছাগল মোষ চড়িয়ে বেড়াতো, এর আর কি বুদ্ধি আছে, যুধিষ্ঠিরের যজ্ঞ আর আমি হতেই দেব না। কিন্তু ভগবান তিনি তো আর ওই দুর্যোধনের মতো না, ভগবান তিনি জানতেন যেটা এই দুরাত্মা দুর্যোধনও জানতো না। দুর্যোধনের একটা আশীর্বাদ ছিল যে সে যা দেবে তার দ্বিগুণ উৎপন্ন হয়ে যাবে, এটা তো আর কেউ জানতো না। আমাদের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দেখলেন বেটাকে এই সেবাই দেব, যত দান করবে ডবল হয়ে যাবে, এটা তো আর কেউ জানতো না। তাই বুদ্ধি করে এই দুরাত্মা দুর্যোধনকে কোষাধ্যক্ষ করে দিলেন, আর এ তো শত্রু, যা আছে যার দরকার নেই সব বিলিয়ে দে, আর বিলিয়ে দে তাহলে ফকির কর এই পঞ্চপাণ্ডবদের। কিন্তু ও তো আর এটা জানে না যা দেবে তার দ্বিগুণ উৎপন্ন হবে, ও তো একেবারে ঘেমে তরতর হয়ে কোষাগার মানে একেবারে বিলিয়ে দিচ্ছে যাতে কিছু না থাকে, যাতে যজ্ঞটাই না হয়। কিন্তু ওর এক আশীর্বাদ ছিল, সেটা কৃষ্ণ ব্যতিরেকে আর কেউ জানতো না। পাণ্ডবরা ইঙ্গিত করলো যে হে কেশব, তুমি এই বেটাকে আমাদের চিরশত্রু তাকে তুমি কোষাগার দিলে, বলছে আমার দায়িত্ব আমি যাকে যা দেবো সেটাই ঠিক আছে, তোমাদের মাথা ব্যথার দরকার নেই, যো আজ্ঞা প্রভু। কৃষ্ণকে তো তারা খুব মানে একদিকে বন্ধু, একদিকে মামাতো ভাই, একদিকে অনেক সম্বন্ধ ছিল তাদের সঙ্গে, বলছে ঠিক আছে কেশব তুমি যা করো তাই। কেশবের উপরে হ্যাঁ না দুর্যোধন জানলে কেন হবে, সেটা তো বলা হচ্ছে, জিজ্ঞেস করে কি, কেউ জানতো না এটা, দুর্যোধন তো জানেই না এটা, এইবারে ভীষণ ভাবে শেষ করার চেষ্টা করে আর দ্বিগুণ হয়ে যায় সমস্ত সোনা দানা অর্থ করি। দেখুন ভগবান তিনি ভক্তদেরকে কত ভালোবাসেন, কত প্রীতি করেন। আমরা কিন্তু কেউ ভগবানকে প্রীতি করতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। দেখুন ভগবান নিজে সেবা ভাগ করেছেন, এখন আমাকে যদি কেউ সেবা ভাগ করতে দেয় সব থেকে ভালো সুবিধাজনক সেবাটা তো আমি রাখবো, যে ভালো এসি রুমে থাকবো, ভালো মন্দ পাবো, এটা আমি এটাতেই থাকবো। ভগবান কি করলেন, প্রত্যেককে সেবা এত সুন্দরভাবে বিভাজন করে দিলেন যে যার যেমন যোগ্যতা তাকে সেই সেবা দিলেন, আর নিজে কি নিলেন না, আগন্তুক সমস্ত মুনি ঋষিদের চরণ বিধৌতের সেবাটি ভগবান নিজে নিয়েছে। বল ভক্তবৎসল ভগবান কি জয়। তো দেখুন ভগবান তিনি কেমন কৃপালু, কেমন দয়ালু, চরণ বিধৌতের কাজটি তিনি নিলেন। তিনি তো ইচ্ছা করলে কোষাধ্যক্ষ হতে পারতেন, যে না আমি শ্রেষ্ঠ, পাণ্ডবদের রক্ষণাবেক্ষণ করব, দুর্যোধনের কথা নয় বাদ দিলাম, তার একটা বর ছিল, ভগবান তাকে লাগিয়েছেন যে বেটা যত দিবে তত আসবে, এছাড়াও তো আরো কত কত সেবা ছিল। কিন্তু ভগবান তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, সাক্ষাৎ পরমেশ্বর হয়ে তিনি মুনি ঋষিদের চরণ বিধৌতের সেবাটি দিলেন। তাহলে ভগবান ভক্তদেরকে কত ভালোবাসেন। দুর্বাসা মুনিকে বলেছিলেন যে দেখো দুর্বাসা, তুমি আমাকে বলছো যে বাঁচাও, আপনি আমাকে বাঁচান আপনার সুদর্শন চক্র থেকে, কিন্তু দেখো আমি কি করে কি করব, আমি তো ভক্তাধীন, আমি কারো অধীন নই, কিন্তু আমি ভক্তদের অধীন, আর ভক্তগণ আমার হৃদয় হচ্ছে। বলছে দেখো আমার আত্মা থেকে উৎপন্ন ব্রহ্মাজি তিনি আমার অত প্রিয় না, আমারই অংশে উৎপন্ন ভগবান শ্রী মহাদেব তিনিও আমার অত প্রিয় নন, এমনকি আমার সহধর্মিণী অর্থাৎ লক্ষ্মী দেবী তিনিও আমার অত প্রিয় নয়, এমনকি আমার আত্মাও আমার কাছে অত প্রিয় নয়, আমার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে আমার ভক্ত। ভগবান বলছেন আমার আত্মা পর্যন্ত আমার কাছে এত প্রিয় নয়, মা লক্ষ্মী তিনি আমার সর্বদাই সেবায় রতা তিনিও আমার অত প্রিয় নয়, এমনকি মহাদেব ব্রহ্মাজি তারাও আমার অত প্রিয় নয়, আমার কাছে যত প্রিয় আমার ভক্ত। তা তিনি ভক্তদেরকে এত ভালোবাসেন, কিন্তু আমরা অতীব মানে দুর্ভাগ্য যে আমরা কিন্তু প্রভুকে ভালোবাসতে পারি না। তা সেই প্রভু তিনি ভক্তদেরকে এত ভালোবাসেন যে তিনি সাক্ষাৎ পরমেশ্বর হয়ে মুনি ঋষিদের চরণ বিধৌত করতেন। তাহলে সেই ভগবানকে ছেড়ে যদি আমরা সংসারে মেতে যাই, মজে যাই, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্য কিন্তু আর কেউ নেই। আমরা এই মানব শরীরটা প্রাপ্ত হয়েছি কত কষ্ট করে, মানে যার কোনো ভাষায় বর্ণনা হয় না এত কষ্ট। যেমন শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে মাতা দেবহূতি এবং ভগবান কপিলমুনি মাতা পুত্রের মধ্যে আলোচনা হয়েছিল, এই জন্মটা কত কষ্ট করে পেতে হয় আমাদের। আর শুধু তাই নয়, আমাদের একটা শরীর ছেড়ে আরেকটা শরীরে প্রবেশ করে সেখান থেকে জন্ম নেওয়া এটা অনেক কষ্ট, এগুলো কেউ কাউকে বলে বা লিখেও বোঝাতে পারে না, এগুলো অনুভবযোগ্য। যে একটা শরীর প্রাপ্ত হতে গেলে কত কষ্ট, দেখুন এই মনুষ্য শরীরটা হচ্ছে একদম শ্রেষ্ঠ জন্ম, দেবতারা পর্যন্ত আকাঙ্ক্ষা করেন যে আমরা যদি মানুষ হতাম। দেব শরীরে তাদের চেতনা অনেক থাকে যে এটা ভালো এটা মন্দ, কিন্তু তারা ঈশ্বরের উপাসনা করতে পারে না। কেন পারে না, তারা তাদের এতই বিষয় ভোগ, সেই বিষয় ভোগ করতে করতে তারা অত ভোগের মধ্যে থাকলে ঈশ্বরের উপাসনা হয় না। দেখবেন অধিকাংশ ভগবানের ভজন কারা করতে পেরেছে, যারা অনেক ত্যাগী, সংসারে নেই তা নয়, সংসারে মহারাজ অম্বরীশ ছিলেন, তাছাড়া আরো হাজার হাজার ভক্তেরা ছিলেন, তারা সংসারে থেকেও হরিভজন করেছে। তা দেবতারা পর্যন্ত এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার জন্য লালায়িত, যে আমরা যদি মানুষ হতাম তাহলে আমরা হরিভজন করতে পারতাম। কারণ দেব শরীরে সেখানে তাদের ভোগৈশ্বর্য এত মাত্রায় বেশি যে তাদের হরিভজনে মন লাগে না, কিন্তু তাদের জ্ঞানটা পুরো থাকে। কারণ দেবতা কারা হয়? যারা পুণ্যাত্মা, পুণ্যাদি করে তারাই তো দেবতা হয়। সুতরাং তাদের জ্ঞান প্রচুর থাকে, তারা প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু যদি আমাদের আবার জন্ম দাও তাহলে মনুষ্য করে দিও। দেখুন, আমরা তিন জায়গা থেকে এসে মানুষ হই। একটা হচ্ছে হয়তো আমরা দেবতা ছিলাম, কিছু পুণ্য ছিল, সাধুসঙ্গ ছিল, গুরু দেবের থেকে দীক্ষা প্রাপ্ত ছিল, সে কারণে মানুষ হয়েছে। আরেকটা নরগণ, যেমন আমরা এই যে কিঞ্চিৎ হরিকথা শ্রবণ করছি, আমরা গুরুদেবের থেকে দীক্ষাও অনেকে প্রাপ্ত হয়েছি, তারপরে সাধুসঙ্গ করছি, এর ফলেও আমরা মানুষ হয়ে মারা গেলেও আবার মানুষ হতে পারি। আর রাক্ষস থেকে এসে মানুষ হয়। রাক্ষস বলতে কিন্তু আলাদা কোনো প্রজাতি নয়, রাক্ষস আমাদের মধ্যেই, যারা শাস্ত্রের বিধিবিধান মানে না, অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা তাই করে, তারাই রাক্ষস কুলে। আবার একটু রাক্ষস একটু ভিন্নও আছে, তারা এইসব নিয়েই থাকে, মদ্য মাংস ইত্যাদি খেয়ে দিয়ে তারা লোকের প্রতি অত্যাচার করে। কিন্তু রাক্ষসদের মধ্যেও আবার অনেক নীতিবিদ আছে, তারা তাদের কথার দাম আছে, তারা কাউকে কোনো আশ্বাসন দিলে সেটাকে রক্ষা করে, তা সেই রাক্ষস কুল থেকেও মানুষ হয়। এই তিনটি কুল থেকে মানুষ হয়। আরেকটি হচ্ছে দর্শনশাস্ত্রে বলা হয়েছে, এই আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 অন্তিমে এসে আমরা গো জাতিতে জন্ম নিচ্ছি, তাতে গাভী হোক, বৃষই হোক, কিছু হোক, গো জাতি। তা এই যে সমস্ত গাভী আমরা দেখি, তারা মৃত্যু হলেই তারা কিন্তু মনুষ্য শরীর পাবে, এটা তাদের কোটা একদম পুরো মাত্রায় ঠিকঠাক থাকে। তা এই যে বারবার শরীর ত্যাগ করে জন্ম গ্রহণ করা, এটা অনেক কষ্টপ্রদ। তাই যদি ভালো সংস্কার যদি আমরা না তৈরি করি, তাহলে আবার কত রকম জনিতে ভ্রমণ করতে হবে। মনে করুন আমরা একটা বৃক্ষই হলাম, পাহাড়ের উপরে মরুভূমিতে বৃক্ষ হলাম, কত কষ্ট, কখনো রোদ, কখনো বর্ষা, কখনো ঝড়, সেখানে ঠিক মতন যে পাদপ, বৃক্ষকের এক নাম হচ্ছে পাদপ, পাদপ মানে তারা শিকড় থেকে খেয়ে বেঁচে থাকে, সেখানে জল পর্যন্ত খাওয়ার ব্যবস্থা থাকে না, হাজার হাজার বছর কত কষ্ট করে বৃক্ষ হয়েছে। তো একটা বৃক্ষজনী, একটা বৃক্ষ হয়ে রোদ, বৃষ্টি, বর্ষা, তারপরে ঠিক মতো নিচে মাটিও নেই যে মাটির রস চোষণ করবে, কত কষ্টে তাকে হাজার হাজার বছর বেঁচে থাকতে হয়। ঠিক সেই প্রকার অন্যান্য যত জীব জন্তু দেখছি, এগুলো আমাদেরকেও হতে হয়েছে। হওয়ার পরে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা মানুষ হয়েছি, এবং মানুষ হয়ে মানুষের মতো কর্ম যদি না করি, তাহলে আমাদের আবার অন্য জনিতে প্রবেশ করতে হবে। কিন্তু কোনো না কোনো এক সময় আপনাকে কোনো না কোনো জন্মে এই বৈষ্ণব ধর্ম আপনাকে গ্রহণ করতেই হবে। তো যদি এখন করা যায় তাহলে সেটা ভালো, তাহলে এত কষ্ট কেন করব। যারা বুদ্ধিমান সুবিচক্ষণ তারা দেখবে, আরে সেই যখন ঘুরে ফিরে আমাকে এখানেই আসতে হবে, এদিক দিয়ে না খেয়ে হাত ঘুরিয়ে খেতে হবে, তাহলে এখন থেকেই কেন না স্টার্ট করা যায়। আরে খুব বেশি করার দরকার নেই, কমসে কম যাতে এর পরের বার যাতে মানুষ হতে পারি ততটুকু তো করে রাখি। এটা আমাদের প্রত্যেকেরই মানে উদ্দেশ্য থাকা উচিত, তা না হলে অনেক কষ্ট পেতে হবে। এই যে হরিকথা হচ্ছে, এ তো আমাদের নিজের মঙ্গলের জন্য, এ তো নিজের মঙ্গল যদি আমরা নিজেরা না করি তাহলে আমাদের থেকে বোকা আর কে আছে। আরে বিষয় সম্পত্তি প্রত্যেকেরই কম বেশি প্রত্যেকেরই আছে, কিন্তু তাতে মজে গেলে হবে না, তাতে মজে গেলে এই হরিভজনও হবে না, হরিকথা শ্রবণ হবে না, ভগবানের কথা চিন্তন হবে না। তখন তো আমরা যদি কিছুই না করি, খেয়ে দিয়ে জীবনযাত্রা শেষ করলাম, তা খাওয়া দাওয়া বিষয় হোক, এ তো অন্যান্য পশু পক্ষীরা তারাও করছে, তাহলে মানুষের মধ্যে আর জীবজন্তুর মধ্যে তফাত কি যে মানুষ হয়ে ও হরিভজন করবে? ঠিক আছে, সংসার করতে কোনো শাস্ত্রে কোথাও নিষিদ্ধ করেননি, কিন্তু সংসারে থেকে হরিভজন করতে হবে, এটাই বলা হয়েছে। আর ভগবান তিনি আমাদের সর্বদাই তার কাছে যাওয়ার জন্য তিনি বলছেন, ভগবান তিনি তার দিক থেকে কোনো কার্পণ্যতা রাখেননি, যে কোনো ভক্তই তার উপাসনা করলে তিনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এমনকি মর্তে তপস্যা করছে, মর্তে ভজন করছে, গোলক কোথায় অনন্ত দূরে, সেখান থেকে প্রভু এসে ভক্তকে সহযোগ করছে, ভক্তকে সাহায্য করছে, ভক্তকে রক্ষা করছে। তাহলে সেই প্রভুর উপাসনা ব্যতিরেকে যদি আমরা অযথা সময় নষ্ট করে আমাদের জীবনটাই শেষ করে ফেলি তাহলে তো অনেক কষ্ট পেতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, এই যে এত এত শাস্ত্রগ্রন্থ তার সারাংশ কি না, হে জীব হে মনুষ্য তোমরা ভগবানের উপাসনা করো, এ নয় সব ছেড়ে ভগবানের উপাসনার জন্য। 24 ঘন্টার মধ্যে কি ভগবানের জন্য 1-2 ঘন্টা সময় বের করা যায় না? অতি অবশ্যই বের করা যায়। তা সেই ভগবান তিনি যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে কি করেছেন না, ভক্তদের চরণ বিধৌতের কার্যটি নিয়েছেন। তাহলে সেই ভগবান কত ভালোবাসে সাধুদের ভক্তদের প্রতিটা জীবকে, আর জীব মাত্রই নিত্য কৃষ্ণদাস। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমরা যতই লোক দেখি না কেন নাস্তিক কোনো কিছু করে না, কিন্তু ও তো কৃষ্ণের দাসই, ওকে এখন হয়তো সে নাস্তিক আছে, কোনো না কোনো জন্মে ওকে শাস্তিক হতেই হবে, তাছাড়া তো অন্য কোনো উপায়, উদ্ধারের অন্য কোনো উপায় নেই, উদ্ধার হতে গেলে তাকে এই বৈষ্ণব ধর্মে আসতেই হবে। পৃথিবীতে বহু ধর্ম আছে, অন্তিমে এই বৈষ্ণব ধর্মই গ্রহণ করতেই হবেই হবে। দেখুন একটি অধ্যায় আছে যেটাকে গোপন করে দিয়েছে, যদিও আমি পাঠে কারো সমালোচনা করি না, তথাপি আমি ইঙ্গিত দিচ্ছি, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি আমাদের সকলের পূজনীয়। তা রামকৃষ্ণ পরমহংসদেব তার সঙ্গে মায়ের তো একেবারে মানে এই জাগতিক জগতের সন্তানের মতো তার সম্পর্ক ছিল। পরমহংস রামকৃষ্ণদেব তিনি যখনই মা বলতেন, মা সঙ্গে সঙ্গে প্রকট হয়ে যেতেন, কোনো প্রকার বিলম্ব নয়। একেবারে অন্তিম সময়ে তিনি যখন বৃদ্ধাবস্থা আর শরীর চলছে না, উনিও বুঝতে পারলেন আমি আর বেশি দিন হয়তো এই ধরাধামে টিকবো না, তখন মাকে ডেকেছেন, মা প্রকট হয়েছে, তো বলছে মা আমি তো এখন মৃত্যুকাল আমার উপস্থিত হয়েছে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আর আমার ধীরে ধীরে শরীরটাও অসার হয়ে যাচ্ছে, তো মা তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। এখানে মা কালী তিনি বললেন, হে পুত্র, হে রামকৃষ্ণ, আমি তোমাকে কার্তিক গণেশ এদের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু রামকৃষ্ণ আমি তোমাকে তো মুক্ত করতে পারবো না, কারণ আমি নিজেই মুক্তি পাবো কিনা ঠিক নেই, গোবিন্দ যদি স্বেচ্ছায় কৃপা করেন তাহলে হয়তো আমি মুক্তি পেতে পারি, আমি তো নিজেই মুক্ত হতে পারবো না, সুতরাং আমি তোমাকে মুক্ত তো করতে পারবো না। রামকৃষ্ণদেব তিনি অনেক জ্ঞানী ছিলেন, তিনি তখন বলছেন, সে কি মা, তুমি আমি সারাটা জন্ম তোমার চরণে আমার মন প্রাণ আত্মা সব সমর্পণ করেছি, এখন তুমি বলছো আমাকে তুমি মুক্তি দিতে পারবে না, তাহলে আমার গতিটা কি হবে? তা মায়ের কৃপা তো আছেই। তখন মা বলছেন, দেখো তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে সেখানে বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা গ্রহণ করে রাধা গোবিন্দের উপাসনা করে তুমি প্রভুর ধাম প্রাপ্ত হবে। তো মা যা আদেশ করলেন অন্তিমে উনি বৃন্দাবন ধামে গিয়েই উনি বৈষ্ণবীয় মন্ত্রে দীক্ষা গ্রহণ করে রাধা গোবিন্দের উপাসনা করেছিলেন। তো এই সমস্ত অধ্যায়গুলোকে সব মিটিয়ে দেয়, কারণ দেখে সবাই যদি রাধাকৃষ্ণ হয়ে যায়। আমরা ভাবি বোধ হয় ধর্মটা দল, কিন্তু এটা আমাদের ভুল ধারণা, ধর্ম একটাই সনাতন ধর্ম, সনাতন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ধর্ম, এর তো যে নাস্তিক হোক আর শাস্তিক হোক আর আস্তিক হোক এটা তাকে মানতেই হবে। তা একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা একমাত্র আদি দেব শ্রী গোবিন্দই, যিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। বাকি সকলের সকলেই নষ্ট হবে, আবার তাদের প্রভুর দ্বারাই তাদের প্রত্যেকেই উৎপন্ন হবেন, কিন্তু একমাত্র আদি ভগবান শ্রী গোবিন্দই। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে দেখুন, যারা অভক্ত তারা একসময় ভক্ত হবে, কিন্তু বর্তমানে তো অভক্ত, তো অভক্তই, যখন হবে তখন হবে। তা যারা অভক্ত তারা গোবিন্দ যদি সম্মুখে দাঁড়িয়ে থাকেন, তথাপি তার কাছে ভগবান বলে মনে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে যখন লীলা করতেন, ব্রজভূমি ছেড়ে, ব্রজভূমিতে তারা প্রভুকে অন্তত নিজের আপনজন বলে মনে করতেন, যারা ভগবান বলে জানতেন তারা তো জানতেনই, ব্রজভূমির সঙ্গে অন্য কারোর তুলনা হয় না। মথুরাতেও প্রভুকে সকলকে ভগবান বলেই প্রায়শই জানতেন, কিন্তু যখন দ্বারকা, কুরুক্ষেত্র, হস্তিনাপুর এদিকে গেলেন, তখন দুষ্টেরা তাকে ভগবান বলে তো মানা দূরের কথা, আরো উপহাস করত। আর ভক্ত কেমন, যদি একটি কাঠ কেটে একটি মূর্তি মতো তৈরি করে দেওয়া হয়, ইনি জগন্নাথ, হাত নেই পা নেই, তারা ভক্তেরা জগন্নাথকে, জগন্নাথের মধ্যে সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন, প্রণাম করছেন, সব স্তুতি করছেন, সেটা ভক্তের লক্ষণ। আর অভক্তের লক্ষণ, আর এ তো কোথায় কাঠ, হাত নেই পা নেই, দুটো বড় বড় গোল গোল চোখ, কিসের ভগবান? আর যদি ভগবান সম্মুখেও প্রকট হন, তথাপি ভগবান বলে মনে হবে না। তা এখানে রাষ্ট্রীয় যজ্ঞে এত এত মুনি ঋষিরা, অনন্ত মুনি ঋষিরা, দেবতারা রয়েছে, তাদের মধ্যে কাকে আগে পূজন করা হবে? সকলেই পূজনীয়, কিন্তু যেমন বড় ছোট ভেদ আছে, তা সর্বপ্রথম কাকে পূজা করা যাবে, মুনি ঋষিদের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হল। তার মধ্যে পিতামহ ভীষ্মদেব, বিদুর, আরো কতিপয়, তারা জানতেন যে ইনি ভগবান, কিন্তু তারা বললে তো হবে না, সকলের একমত না হলে, যুধিষ্ঠির মহারাজ যদি প্রথমেই কৃষ্ণকে পূজন করে দেন, তাহলে তো গণ্ডগোল বেঁধে যাবে। এই গণ্ডগোল করার লোক এখনো আছে, আর তখনও ছিল, পরেও থাকবে। এখন পিতামহ ভীষ্মদেব বলতে পারছেন না, কারণ তাদের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে তাদের একটা সম্বন্ধ রয়েছে। একে অপরের মধ্যে তর্ক বিতর্ক আরম্ভ হলো যে না, সর্বপ্রথম কাকে পূজা করা যাবে। সহদেব, অর্থাৎ মাদ্রির পুত্র, পাণ্ডব, পঞ্চপাণ্ডবের মধ্যে একজন, সহদেব তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে দুই হাত তুলে বলছেন, আপনারা একটু থামুন, যদি আমি খুব ক্ষুদ্র বালক, তথাপি আমার কথাটা যদি একটু আপনারা শ্রবণ করেন। সকলে চুপ হয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, বলো হে মাদ্রিপুত্র সহদেব, তুমি কি বলতে চাও? তিনি উচ্চ কণ্ঠে খুব জোরে জোরে বলছেন, এ স্থানে যখন ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাতে রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্য কেহই অগ্রপূজার অধিকারী নয়, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই অগ্রপূজা প্রাপ্ত হওয়ার একমাত্র ভগবান। সমস্ত মুনি ঋষিরা সবাই হাত তুলে সাধুবাদ করে, প্রশংসা করে মাদ্রিপুত্র সহদেবের কথা বলছেন, যে এই সহদেব যা বলেছে একেবারে যথাযথ বলেছে, শাস্ত্র যুক্ত যুক্ত বলেছে। সকলে মেনে দিলেন। সকলে যখন একমত হলো, তখন গুরুজনেরা, পিতামহ ভীষ্মাদি, তারা যুধিষ্ঠির মহারাজকে বললেন যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রপূজা করা হোক। অগ্রপূজা করতে গেলে, যখন অগ্রপূজা করা হয়ে গিয়েছে, এর মধ্যে তারই পিসির ছেলে শিশুপাল তর্জন গর্জন করতে করতে উপস্থিত, বলছেন, এই মাদ্রিপুত্র সহদেবের কোনো জ্ঞান আছে? এ একটা বালক, মূর্খ, আর এখানে হাজার হাজার বছর বয়স মুনি ঋষিদের, এগুলো তো একেবারে মাথা নষ্ট হয়ে গেছে, এদেরও মাথায় কিছু নেই, শেষ পর্যন্ত ওই গরু ছাগল মহিষ চড়ানো ওই রাখালটাকে পুজো করা হলো ভগবান রূপে। এবারে যা ইচ্ছা আসছে মনে, যত প্রকার গালিগালো যাচ্ছে সব বলছে, এত গালিগালোচ করছে যে অন্যান্য ভক্তরা তাদের কান দুটোকে বন্ধ করে নিল। পিতামহ ভীষ্মদেব যার কত শক্তি, সে তখন উঠে দাঁড়িয়ে বলছে, আরে শিশুপাল, তুই এখনো তোর মুখে লাগাম দে, মানে তোর মুখ বন্ধ কর, তা না হলে কিন্তু তোর জিহ্বাটা টেনে আমি ছিঁড়ে দেব। পিতামহ ভীষ্মদেব তার কত পরাক্রম, দেখুন যখন বুদ্ধি ভ্রষ্ট হয়, অপরাধ প্রচুর হয়ে যায়, তখন তার বুদ্ধিটা কেমন হয়। পিতামহ ভীষ্মদেবকে বলছে, আরে এই বুড়ো এক নপুংসক, এই জন্য ব্রহ্মচারীর ভান করে সারাটা জীবন চুলদাড়ি বড় করে এখানে দাঁড়িয়ে আছে, এ একটা নপুংসক, এর কোনো শক্তি নেই। পিতামহ ভীষ্মদেব ক্রোধে কাঁপছেন আর বলছেন, আমার প্রিয় যুধিষ্ঠিরের সভা না হলে আমি তো জিহ্বা উপড়ে নিতাম। ভগবান শ্রীকৃষ্ণ পিতামহের দিকে তাকিয়ে ইশারা করছেন যে পিতামহ আপনি বসুন, ওকে বলতে দিন, ওকে বলতে দিন, আমি পিসিমাকে বলেছিলাম যে ওর 100 অপরাধ আমি ক্ষমা করব। এর যখন জন্ম হয় তখন 4 হাত আর 3 নেত্র হয়, তখন আকাশবাণী, যদিও পিসিমায়ের উচিত ছিল না জিজ্ঞাসা করার, তা আকাশবাণী বলল, যার কোলে গেলে এই বালকের 2টি হাত 1টি নেত্র অলুপ্ত হয়ে যাবে, লোপ হয়ে যাবে, সেই তার কাল হবে। তা শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের থেকে বয়সে অনেক ছোট। এবারে যখন তাদের গৃহে গেলেন বসুদেব বাবা, দেবকী মাতা এবং আরো আরো ভগবান কৃষ্ণ বলরাম তারা গেলেন, বসুদেব প্রথমে এই 4 হাত বিশিষ্ট এই শিশুপালকে কোলে নিলেন, দেবকী মা কোলে নিলেন, তারপর বলদেব বলছে আমার কাছে একটু দাও, বলদেবের কাছে, বলদেবের কোলে নিলেন। এইবারে যদিও ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা কেউ আসলে প্রত্যেকের কোলে একবার করে দিতেন, এর মৃত্যুদাতাটা কে। যখন কৃষ্ণের কোলে দিলেন, কৃষ্ণ যখন কোলে নিয়ে হেলাচ্ছেন আদর করছেন, অকস্মাৎ তার মধ্যখানে চক্ষুটা আর 2টি হাত সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। এবার যখন অদৃশ্য হলো তখন পিসিমা কৃষ্ণের চরণ ধরল। শ্রীকৃষ্ণ বলছে, তুমি আমার পিসিমা, তুমি আমার মায়ের সমতুল্যা, তুমি আমার পা ধরলে আমার অপরাধ হবে। বলছেন, না, তুমি আমাদের কুলের দেবতা, তুমি ভগবান, এ আমি জানি। তা দেখো তোমার ছোট ভাই, সে যদি অপরাধ করে তুমি কি সত্য সত্যই তাকে মারবে? আকাশবাণীতে বলেছিল যে তা যার কোলে গেলে তার 2টি হাত 1টি নেত্র লুপ্ত হবে, সেই তার মৃত্যুদাতা হবে, তা তুমি কি তোমার ছোট ভাইকে সত্য সত্যই মারবে? তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পিসিমা, তুমি আকাশবাণীর কাছে এই ভবিষ্যৎবাণী কেন তুমি জিজ্ঞাসা করেছিলে? এটা তোমার উচিত হয়নি। আরে যা হবে প্রভুর ইচ্ছাতেই হবে, তুমি এটা জিজ্ঞাসা করতে গেলে কেন? বলছেন, কানাই, হে কৃষ্ণ, তুমি আমাকে কথা দাও যে তুমি কোনো অবস্থাতেই আমার পুত্রকে তুমি বধ করবে না। ভগবান শ্রীকৃষ্ণ বিপদে পড়লেন, বলছেন, পিসিমা, এটা কি করে সম্ভব? বিধাতা যদি লিখে থাকে তাহলে তার মৃত্যু হবে, আর তুমি এটা কেন ভাবছো না? কারো জন্ম যখন হচ্ছে, আমাদের প্রত্যেকের জন্মের সাথে সাথে মৃত্যুও জন্ম নিয়ে নিচ্ছে। আমাদের শরীরের সঙ্গে সঙ্গে, জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুও জন্ম নিয়ে নিচ্ছে। প্রতিটি ক্ষণ কাল আমাদের তিল তিল সময়কে গ্রাস করে চলেছে। তাহলে তুমি অযথা কেন চিন্তা করছো, আর তুমি আকাশবাণীর কাছে জিজ্ঞাসা করতে গেলে কেন এসব? তা বলছে, না, আমি তোমার পায়ে ধরি, চরণ ধরে রেখেছেন শ্রীকৃষ্ণের পিসিমা। অনেক প্রকারে বুঝিয়ে পিসিমাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের পাশে বসিয়ে বলছেন যে, পিসিমা শোনো, আমি তার 100 অপরাধ মার্জনা করে দেব, কিন্তু 100 অপরাধের উপরে গেলে এটা আমার দ্বারা তাকে রক্ষা করা অসম্ভব, অতএব তুমি তাকে বুঝিয়ে পড়িয়ে রেখো যাতে সে অপরাধ না করে। যদিও এটা হওয়ার নয়, এটা বিধির বিধান নয়, তার মৃত্যু আমার হাতেই লেখা, আমি তোমাকে ভবিষ্যৎবাণীও বলি, কিন্তু তুমি আমার পিসিমা, তুমি আমার ভক্ত, অনেকগুলো সম্পর্ক তোমার সঙ্গে, তাই আমি তোমাকে 100 অপরাধ তাকে আমি মাফ করে দেবো, তুমি তাকে বুঝিয়ে দিও বড় হলে। শিশুপাল কিন্তু জানতো, কিন্তু যারা দুরাত্মা দুষ্ট তারা ভগবানকে তো ভগবান রূপে মানতে চায় না, এ ছোটবেলার থেকেই, বাল্যকাল থেকেই, যখন থেকে তার বাক্য স্ফুরণ হওয়া আরম্ভ হলো, তখন থেকেই কৃষ্ণদেশী হয়ে উঠল চেদিরাজ শিশুপাল। এ তখন ওই যজ্ঞমণ্ডপে গিয়ে বাহু আস্ফালন করে বীরের মতন পিতামহ ভীষ্মদেবকে বলছে, একটা নপুংসক সারা জীবন ব্রহ্মচারী ভান করে থাকে। আরে পিতামহের একটা আঙুলের শক্তিও তার নেই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি পিতামহ ভীষ্মদেবকে বললেন, পিতামহ আপনি বসুন। পিতামহ ভীষ্মদেব একেবারে রাগে থরথর করে কাঁপছে, বলছেন, এই রাখাল গরু মোষ চড়াতো, ছাগল চড়াতো, তাকে পূজা করলে? এখানে এত এত গণ্যমান্য মুনি ঋষিরা থাকতে, ব্যাসদেব রয়েছে, আরো কত 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 মুনিরা আছে, তাদের ছেড়ে রাখালের পূজা অগ্রে করলে তো মহা অনর্থ হয়েছে। এ তো এই কদিন আগেই লোকের ঘরে ঘরে চুরি করে খেত, খেতেও পেত না, অসম্মানজনক কথা। ভীমসেন তিনি গদা নিয়ে উঠলেন, বলছেন, শিশুপাল আমি তোর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করলেন যে ভীমদাদা, মেষদাদা তুমি বসো। এবারে তো অর্জুন তীর ধনুষ বের করছেন, তাকেও বসাচ্ছেন। বলদেব ভগবান শ্রীকৃষ্ণের পাশে বসে আছেন, তিনি ক্রোধে কাঁপছেন, আমার ভাইকে এই প্রকার অপমান, যখন বারংবার গালিগালাজ করছে তখন বলাই দাদা তো অনেক শক্তি সম্পন্ন, এই পৃথিবীকে উলট পালট করে রেখে দিতে পারেন। তখন বলদেব তিনি রেগে উঠলেন, ক্রোধিত হয়ে বলছেন, শিশুপাল আমি তোকে এখনই মজা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি নেবেও গেলেন, কিন্তু বলদেব কিছু করার আগে ভগবান শ্রীকৃষ্ণের থেকে গ্রিন সিগনাল না পেলে কিছুই করেন না, যতই লম্ফঝম্প করুক না কেন। ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিতে বলছেন, দাউ দাদা একটু শান্ত হও। ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে বলছেন যে এই দুরাত্মা চেদিপাল তার মাকে, অর্থাৎ আমার পিসিমা, তাকে আমি বলেছিলাম তাকে শত অপরাধ ক্ষমা করব। হে শিশুপাল দেখ, তোর 97টি অপরাধ হয়ে গেছে, আর 3টি অপরাধ বাকি আছে, তুই আর অপরাধ করিস না। বলছেন, আরে তুই তো এক ভেলকিবাজ, মানে যে মায়াবী, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তোকে 3টে অপরাধ কি, তোকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ গালি দেবো, আমার কিছুই হবে না, তোর এই সমস্ত চালাকি মায়াবী বিদ্যা আমি জানি না, না হয় এরা জানে না কিন্তু আমি জানি। দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন 99টা হয়েছে, তখনও হাত তুলে বলছেন, শিশুপাল তুই এবার অন্তত তোর মুখটা বন্ধ কর, দেখ আমি আমার পিসিমাকে বলেছিলাম যে তোকে আমি বধ করতে চাই না, কিন্তু তুই যে আরম্ভ করেছিস। বলছেন, আরে তোর মতো কুলাঙ্গার, তুই তোর মামা কংসকে মেরেছিস, তুই রাজদ্রোহ করেছিস, 100 অপরাধ পূর্ণ হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদর্শন চক্র ধারণ করে তার গলদেশটাই সর্বসমক্ষে কেটে দিলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, সুকমণি পরীক্ষিতকে বলছেন যে, পরীক্ষিত বড় আশ্চর্যের বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে শত্রুতা করেছে জন্ম হতেই, জন্ম থেকেই, কিন্তু তার যখন মৃত্যু হলো, সে তো মাথাটা আলাদা হয়ে গেল, শরীরটা আলাদা হয়ে গেল, ওখান থেকে এক জ্যোতি বেরোলো, মানে আত্মা, সেটা ভগবানে এসে মিলে গেল। তো ভগবান তার হাতে মৃত্যু হলে তার সাজুর্য গতিও প্রাপ্ত হলো। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন দয়ালু যে তিনি ভক্ত অভক্তকেও নিজের মধ্যে স্থান দিয়ে দেন। কেনাপু পায়েন কৃষ্ণে মনোনিবেশ হয়, যে কোনো প্রকারেই হোক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মনকে সংযোগ করতে পারলেই সে মুক্ত। ভক্ত হলে তো কথাই নেই, যারা অভক্ত তারাও মুক্ত হয়ে যায়। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে গুরুদেব, এই যে ভগবানের হাতে মৃত্যু হলে অসুর, সেও তো ভগবানের ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে, কোথাও সাজুর্য মানে নিজের মধ্যে মিলে যাচ্ছে, কোথাও ভগবানের সারূপ্য গতি প্রাপ্ত হচ্ছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে, তা এমন কেন হয়? সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে রাজন, তুমি অতি উত্তম প্রশ্ন করেছো। দেখো, একবার সব অসুরেরা একটি সভা করল, যত অসুর জাতি আছে তারা একটা মিটিং করল। এই মিটিংয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীবিষ্ণুকে নিমন্ত্রণ দিলেন, আহ্বান করলেন, ভগবান বিষ্ণু এলেন। তা ভগবান বিষ্ণু যখন এলেন, ভগবান বিষ্ণুকে অসুররা পূজা করেছিলেন। ভগবান বলছেন, দেখো, তোমাদের আমাকে ডাকার আহ্বানের কারণটা ব্যক্ত করো। বলছেন, হে ভগবান, আমরাও তো আপনার থেকেই সৃষ্ট, আর সাধারণ ভক্তেরা তারাও আপনার দ্বারা সৃষ্ট, কিন্তু আমরা তো সব তমগুণী রজগুণী, আমরা তো তমগুণী রজগুণী, আমরা তো ইচ্ছা করলে আপনার উপাসনা করতে পারবো না, কারণ আমাদের ব্লাডে, আমাদের রক্তের মধ্যেই এমন নেই যে আপনার নাম করব, একান্তে বসে আপনার লীলার কথা চিন্তন করব, এটা তো আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ আমরা রজগুণী তমগুণী। এটা তো আমাদের দ্বারা কোনো প্রকারেই সম্ভব নয়। ভগবান বলছেন যে, হ্যাঁ, এটা তো ঠিক কথা, তোমরা রজগুণী তমগুণী, তোমরা আমার উপাসনা করতে পারবে না। আচ্ছা, তোমরা তো আমার সঙ্গে বৈরি করতে পারবে, শত্রুতা করতে পারবে। বলছেন, সেটা তো আমরা খুব ভালোভাবে করতে পারবো। বলছেন, ঠিক আছে, শত্রুতা যদি করবে, আমার সঙ্গে এমনভাবে শত্রুতা করো যে আমি বাধ্যতামূলক তোমাদেরকে এসে বধ করব, এবং বধ করলে আমার হাতে মৃত্যু হওয়ার দরুন তোমরা আমারই ধাম প্রাপ্ত হবে। তা এই অসুরদের সঙ্গে ভগবানের বহু পূর্বে একটা মিটিং হয়েছিল। মিটিংয়ে অসুরেরা যে দেশ করে, দেশ করলে প্রভু এসে তাদের শাস্তি বিধান করেন, মৃত্যুদণ্ড দেন, আর তারা ভগবানকেই পেয়ে যায়। যেমন কংস ভগবানকে সবসময় ভয়ে ভয়ে ভয় পেত, অর্থাৎ ভগবানকে দর্শন করত। গোপীরা ভগবানকে চিন্তন করত, ভগবানকে পেয়েছে। ব্রজবাসীরা ভগবানের চিন্তা করত, তারা ভগবান নিজেদের সন্তান রূপে তারা পেয়েছে। কিন্তু দেখুন, যদি কোনো সম্বন্ধ না থাকে, তার উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন বেন, অঙ্গপুত্র বেন, সে কিন্তু ভগবানের সঙ্গে বন্ধুত্বও ছিল না, শত্রুতাও ছিল না, তাই তার কি হলো, অধোগতি হলো, তার মৃত্যু হলো, তার নরক গতি হলো। তার শাস্ত্রে বলছেন যে, কেনাপু পায়েনো কৃষ্ণে মনোনিবেশ হয়, আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের সঙ্গে একটি সম্বন্ধ স্থাপনা করা। তার সম্বন্ধ দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমার মধ্যে দেখুন, অনেকে মনে করে যে আমার গুরুদেব প্রণালী দিয়েছে, আমাকে মধুর রসের ভাবনা করতে হবে, কিন্তু সেই ভাব আমার মধ্যে নেই, তাহলে তো আমি সেইভাবে মঞ্জুরিভাবে প্রভুর উপাসনা করতে পারবো না। কারণ মুখ্য যে ভাব দাস্য, আমি ভগবানের দাস, আমার মধ্যে যদি দাস ভাবনাটা থাকে, সেবা ভাবনাটা থাকে, তাহলে তো আমাকে দাস্য রূপে ভগবানের উপাসনা করলে ভালো। সখ্য ভগবানের সখা অনুসারে, তা যে যার মনের ভাবটা যেমন থাকবে, ঠিক তেমনভাবেই প্রভুর উপাসনা করার বিধি রয়েছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আমরা মনে করি প্রণালী নিলেই বোধ হয় গোপীভাবে ভজন করা হচ্ছে, কিন্তু তা না, যার যেমন ভাব, সেই ভাব অনুসারে প্রভুর উপাসনা করলে তাতে সে সম্পূর্ণতা লাভ করে। যেমন ইহ জগতে কারো বিজ্ঞানের প্রতি তার ভালো ভাবনা এবং তার চিন্তাধারাটা সে বিজ্ঞানের দিকে নিয়ে যেতে পারে, যে অঙ্ক ভালো বোঝে সে অঙ্কের দিকেই যেতে চায়, যে অন্য অন্য আরও কত বিভাগ রয়েছে সেগুলো পছন্দ করে। এবার তাকে জোর করে, যে অঙ্ক ভালো করে তাকে যদি জোর করে বলা হয়, না তুমি হিস্টোরি নিয়ে নাও, ইতিহাস নিয়ে নাও, তাহলে যেমন বিরোধ হয়, এটা সুবিধা হয় না। ঠিক সেই প্রকার এখানে দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চার ভাবের মধ্যে আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন ভাবটাকে পছন্দ করি, তাহলে সেটা করলে নিজের ভালো হয়। এখন নিজের সন্তান সে একটা সাইড পছন্দ করে আধুনিক জগতে, না আমি এই বিষয়ের উপর পড়াশোনা করতে চাই, বাবা মা বললো না না তুমি এই দিকে পড়ো, এটা কিন্তু অসুবিধাই হয়। তা সেই প্রকার ভক্তের ভাব রয়েছে এক প্রকার, গুরুদেব হয়তো সেটাকে, গুরুদেব সর্বান্তর্যামী, কিন্তু আমার মতো গুরুদেব হলে তিনি তো সর্বান্তর্যামী নন, তিনি বলে দিলেন না তুমি এইভাবে করো, তাহলে কি হবে, তার বিরোধ হবে, বিরোধ হলে সে ভজনে সম্পূর্ণতা লাভ করতে পারবে না। তা এখানে চেদিরাজ শিশুপালকে ভগবান হত্যা করলেন, হত্যা করে তিনি সাযুজ্য গতি প্রাপ্ত হলো এই দুরাত্মা চেদিরাজ শিশুপাল। তো ভগবান তিনি যে কোনো অবস্থাতেই যে কোনো প্রকারেই তিনি প্রত্যেককেই কৃপা করেন, দয়া করেন, কেবল আমরা সেই প্রভুর দয়া প্রভুর কৃপা নিতে পারলেই হয়। কারণ প্রভুর কৃপা ব্যতিরেকে আমরা কোনোদিনই ভগবানকে প্রাপ্ত হতে পারব না। আর এই কলিকালে বিশেষত একমাত্র নামের উপরেই প্রভুকে পাওয়া যেতে পারে, নাম সংকীর্তনের দ্বারা, হরিনাম জপ করে। কিন্তু হরিনাম জপ করলেই যে উদ্ধার হবে তাও নয়, কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি সে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। নাম অল্প হোক আপত্তি নেই, 2-4 লাখ 5 লাখ দরকার নেই, নাম যতটুকু হবে সেটা অপরাধ মুক্ত হয়ে করতে হবে। যে 10 বিধ নাম অপরাধ আপনারা প্রত্যেকেই অবগত আছেন কম বেশি, তা এই 10 প্রকার নাম অপরাধ থেকে বেঁচে যদি নাম করা যায় তাহলে অতি অনায়াসেই প্রভুকে পাওয়া যায়। আর প্রভুকে প্রাপ্ত হতে হলে নামের প্রতি রুচি নিষ্ঠার প্রয়োজন। একটি পুরাণের একটি উপাখ্যান মনে পড়ছে আমার, একবার নারায়ণ তিনি গিয়েছেন বদ্রীনাথে নারায়ণের কাছে। তা দেবর্ষি নারদ প্রশ্ন করছেন, প্রভু এই পৃথিবীতে আপনার নামের প্রতি রুচি কার আছে? নারদ মনে মনে ভাবলো আমার নামটা তো আগে বলবেই প্রভু। প্রভু বলছেন, চিন্তা করলেন, বলছেন দেখো মর্তে অমুক জায়গাতে একটা ঠিকানা বলে দিলেন, এক ভক্ত আছে আমার নামের প্রতি তার খুব রুচি। বলছেন প্রভু তাহলে আজ্ঞা দিন আমি একটু দর্শন করে আসি তার। তিনি এলেন, এসে সেই ভক্তের বাড়িতে আসলেন, চাষি ভক্ত। তা তিনি দুটো গরু সঙ্গে নিয়ে আসলেন, একটা নাঙল, সেগুলোকে বেঁধে টেঁধে পুকুরে স্নান করে এবারে তার স্ত্রীকে বললেন যে আমাকে দাও খাওয়া দাওয়া খেয়ে ঘুমালেন। দেবর্ষি নারদকে দেখা হয়েছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, পুজো নাদি করেছে। বলছেন যে সাধু বাবা আপনি থাকুন আমাদের এই কুঁড়ে ঘরে, গোবর টোবর লেপা আছে খুব সুন্দরভাবে, আপনি এখানেই থাকুন। এইবারে তো সে গিয়ে সারাদিনের ক্লান্ত, গিয়ে নাক ডাকিয়ে আমার মতো ঘুমিয়ে পড়েছে। নারদ কিন্তু সারা রাত্রি ঘুমায় না, কখন জপ করে কখন কি করে, কোনো জপ টপ কিছু নেই, সে গিয়ে ঘুমিয়ে পড়ল। আবার যখন সকাল হলো, দেবর্ষি নারদের নারদকে প্রণাম টণাম করে, স্নানাদি করে, প্রণাম টণাম করে, গৃহিণী ছিলেন, বলছেন যে সাধু বাবার সব ব্যবস্থা করে দিও। তিনি এবারে ওই দুটো গরু আর নাঙলটা নিয়ে খেতে চাষ টাস করলেন। দেবর্ষি নারদ পেছন পেছন ঘুরে এলেন, দেখি বোধ হয় ওইদিকে গিয়ে বনে বসে বসে নাম টাম জপ করে, কিছুই নয়। এসে তিনি ওই পূর্ব দিনের মতন এসে আবার পুকুরে স্নান করে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেল। তা কারো সঙ্গে যদি কেউ 24 ঘন্টা ঘোরে তাহলে ও সারাদিনের রুটিনটাও জানতে পারে যে এই বেটা সারাদিনে কি কি করে, বোঝাই যাবে। তো নারদ ভাবলো হয়তো চাষবাসের একটু তাড়া আছে এই জন্য বোধহয় এমন করছে, প্রভু যখন বলেছেন তাহলে নাম খুব জপ করে, হয়তো 2-4 লাখ 5 লাখ 3 লাখ তো করেই। এবারে 3-4 দিন 5 দিন ধরে দেখলো ওই একই রুলস, সে সকালবেলা গরু নিয়ে বেরোয় আর খানিকটা পান্তা ফান্তা সঙ্গে করে নিয়ে যায়, সেগুলো মাঠে খেয়ে শুধু চাষ করে, চাষ করে এসে আবার স্নান করে খেয়ে দিয়ে সে ঘুমায়, আবার সকালবেলা বেরিয়ে যায়। নারদ বলে প্রভু বললো এ নাকি নামে নাকি তার খুব নিষ্ঠা, এ তো নামই করে না, নামে নিষ্ঠা কোথার থেকে আসবে? প্রভু ভুল ভুল অ্যাড্রেস দিল নাকি? কিন্তু অ্যাড্রেস তো ঠিক আছে, প্রভু তো আর ভুল অ্যাড্রেস বলতে পারেন না। এবারে নারদ বলতে বাধ্য হয়েছে সকালবেলা, নারদ আর স্থির থাকতে পারলো না। নারদ বলছে, আচ্ছা শোনো, তুমি এই জপ টপ কখন করো, নাম কখন করো? তো বলছে, নাম কি নাম? ভগবানের নাম? আরে ওই নাম জপ করে আমি বিপদে পড়বো নাকি? বলে, বিপদে মানে নাম জপ করে কেউ বিপদে পড়ে? না না, ওই নামটা আমি করতে পারবো না। নারদ বলে, প্রভু বলল নামের প্রতি খুব নিষ্ঠা, সে তো নামই করতে চায় না, তা নামের প্রতি নিষ্ঠাটা কি করে হলো? তো নারদ একটু বিষয়টা একটু ভালো করে তদন্ত করতে চাইছে, বলছে, আরে তুমি নামটা তো তোমার করা উচিত, তুমি নাম করো না কেন? তা বলছে, নাম করবো, সে তো লাভ দিয়ে উঠছে, নাম করবো, আমি বিপদে পড়ে যাব, নাম আমি করতে পারবো না। নারদ বলে, কি প্রভু একটা বললেন, আর এ ভক্ত তো আরেক রকম বলে, নাম করতেই পারবে না। বলে, আপনি নাম করেন না? বলছে, না না, নাম করে আমি মরবো নাকি? বলছে, সে কি? বলছে, নাম করলে মরবেন মানে এর কি, এর মানেটা কি? নারদ দেখছে, চার পাঁচ দিন আমারও ভজন সাধন বাদ দিয়ে এ বেটার পেছনে আমি লক্ষ্য করে করে ঘুরে বেড়াই, জপ নেই, তপ নেই, কিছু নেই। তো বলছে, আচ্ছা তুমি নাম টাম করো না? বলছে, না না, নামের ধারে কাছে আমি যাই না, প্রভু বলেছে নামের প্রতি নিষ্ঠা, ও নামের ধারে কাছে যায় না। তো বলছে, নারদ বলছে, আচ্ছা আচ্ছা, তুমি এত চঞ্চলতা প্রকাশ করো না, বসো, আগে আমি বিষয়টা বুঝে নিই, তুমি নাম করো না কেন? তা বলছে, না না, নাম করলেই তো আমি উদ্ধার হয়ে যাব, আর আমি যদি উদ্ধার হয়ে ভগবানের ধামে যাই, আমার এই সংসার চালাবে কে? এই জন্য আমি নাম করি না। আর প্রভু বলেছে তার নামের প্রতি খুব নিষ্ঠা, নিষ্ঠাটা কি, যে না নাম করলেই ও উদ্ধার হয়ে যাবে, এই নিষ্ঠাটা পুরোপুরি আছে। নাম করলেই একেবারে ভগবানের ধাম প্রাপ্ত হয়ে যাবে, ওর সেই ভয়ে নামের ধারে কাছে যায় না, নামও করে না, ভয়ে যে নাম করলে আমি যদি উদ্ধার হয়ে যাই, আমার এই ছোট ছোট ছেলে রয়েছে, আবার এক বড় ছেলেটার বিবাহ হয়েছে, আবার নাতি আছে, এদের চালাবে কে? এরা তো সব কুঁড়ে, আমি তো কাজকর্ম করে এদের চালাই। নারদ বলছে, দেখো বাবা, তুমি একটু জপ তপ করো। বলছে, না না, নাম করলে তো আমি ভগবানের ধামে চলে যাব, এটা একদম মানে আমি পুরোপুরি জানি যে আমি নাম করলেই ভগবানের ধামে চলে যাব, তা আমার শরীরটা তো এখানে পড়ে থাকবে, আমার এই সংসারটাকে তুমি চালাবে? নারদ বলে, এতই ভগবানের ধাম প্রাপ্ত হয়, এত সহজ হয়ে গেছে, এত সুলভ যে নাম করলেই ভগবানের ধামে চলে যাবে, নারদেরও পূর্ণমাত্রা বিশ্বাস নেই। নারদ বলছে, ঠিক আছে তুমি নাম করো, তুমি যদি ভগবানের ধামে চলে যাও, তোমার সংসার আমি চালাবো। বলছে, পাক্কা? বলছে, হ্যাঁ পাক্কা, একদম ঠিক। নারদ মনে করলে, আরে একবার নাম করবে বেটা, সারা জীবন কিছুই করে না, চাষবাস করে বেড়ায়, আর একবার নাম করলেই ভগবানের ধাম প্রাপ্ত হয়ে যাবে, ঠিক আছে তুমি নাম করো, তুমি যদি মরে যাও, ভগবানের ধামে চলে যাও, তোমার সংসার আমি চালাবো। বলছে, ঠিক তো? বলছেন, ঠিক। তো সে চাষি, ভগবানের ভক্ত আর কি, চাষিটা তার পেশা, ভক্ত, বলছেন, ঠিক আছে আমার সংসারের দায়িত্ব তোমার। বলছে, ঠিক আছে তোমার সংসারের দায়িত্ব আমার কাঁধে নিলাম। সঙ্গে সঙ্গে বসলো, বসে কয়েকবার নাম জপ করলো, করার পরে সে ভক্ত ওখানেই পড়ে মারা গেল, দিয়ে ভগবানের ধামে চলে গেল। বল ভক্তবৎসল ভগবান কি জয়। নারদ তো অবাক, বলছে, আরে সত্যই তো প্রভু বলেছিল এর নামের প্রতি খুব নিষ্ঠা, কিন্তু বিষয়টা যে এমন হবে তা তো জানি না। এবারে তাকে সৎকার করা হলো, এবারে দেবর্ষি নারদ কথা দিয়েছে, আর তার স্ত্রী, তার ছেলের স্ত্রী, তারপরে বাচ্চারা তখন নারদের পা ধরে কান্নাকাটি করছেন, আপনি আমাদের বাবাকে নাম করতে বললেন, ছেড়ে দিয়ে এখন ভগবানের ধামে চলে গেছে, এই সংসার তো আপনার উপরে দিয়েছে। নারদ তো সাধু, সাধু মানেই আমার মতো কুঁড়ি হবে হয়তো, সে তখন বিপদে পড়লো, যে চালা এই নাঙল এই কাঁধে দিব না এই কাঁধে নিব, আর এই দুই গরু আমি একদিকে তাড়ালে আরেক দিকে যাবে, এখন কি করি আমি? এখন নারদ কথা দিয়েছে, নারদ এখন সংসার চালাবে, এখন সংসার কি করে চালাবে, এক কাঁধে নাঙল নিয়েছে, সব জায়গায় সাধু হলে ভালো মন্দ লোকে খেতে টেতে দেয়, সেসব সব বাদ, এখন সে নাঙল কাঁধে নিয়ে, দুটো গরু নিয়ে, একটা লাঠি নিয়ে মাঠে যায়, আর চাষ টাস করে হাঁপাতে হাঁপাতে আসে, অভ্যাস নাই জীবনে, আরে যেখানে যায় লোকে পা টা ধুইয়ে ভালো মন্দ আরতি টাউতি করে ভালো মন্দ খাওয়া অভ্যাস সাধুদের, এখন বিপদে পড়েছে, এখন সংসার চালানোর দায়িত্ব নিয়েছে, এই একদিনেই তো অবস্থা খারাপ তার, সে তো আর হেঁটে হেঁটে আসতে পারছে না, ধুতি তো লম্বা করে পরতো, একবারে কুঁচি এবার ছোট করে পড়েছে, কাদা টাদা মেখে আসছে, এসে এবারে সন্ধ্যেবেলা কি করবে, আবার তো যাত্রার হাতে খাবেও না, তখন বিপদে পড়ে তখন বলছে, প্রভু আর কোনোদিন পরীক্ষা করব না, তুমি আমায় রক্ষা করো প্রভু, আমায় দয়া করো। এবার প্রভু প্রকট হলেন, বসে বলে, দেখলে আমার ভক্ত কেমন? বলছে, না আজ জীবনে আমি দেখতে চাই না আপনার ভক্ত, আপনি আমাকে এই এখন সংসার থেকে উদ্ধার করুন। দিয়ে প্রভু মায়া দ্বারা দেখিয়েছিলেন, তারপরে নারদকে ছুটি দিলেন। নারদ বলে, প্রভুর ভক্ত বড় বিচিত্র, আর কোনোদিন পরীক্ষা করতে যাব না। তার তো এই সেই চাষবাস করে নারদের অবস্থা খারাপ। তা এই কলিকালে নামই হচ্ছে শ্রেষ্ঠ। যদি নামের প্রতি রুচি থাকে আমাদের, তাহলে অনেক কিছু হবে। এই কলিকালে কি কি হবে আমরা একটু এক নজর দেখি। হে পরীক্ষিত, এই কলিকালে ধর্ম আচার বলতে আর কিছু থাকবে না। এখন তো আমরা অনেক ভালো দেখছি, অনেক সুন্দর দেখছি, কিন্তু এর পরে যত দিন যাবে ততই লোকেদের ধর্ম এগুলো কেউ করতে চাইবে না, ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। আর বিবাহ তো এখন আগেরকার দিনে যেমন গুরুজনেরা পিতামাতারা তারা কন্যা ঠিক করতেন বিবাহ দেওয়ার জন্য, যে এটা ভালো ভালো নিজেদের স্বজাতীয় হবে, তারপরে সব কিছু একটা লেভেলের মধ্যে থাকবে, পিতামাতা ঠিক করলে ছেলে মেয়ে তাতে রাজি হতো। এখন তো আর তা নয়, মানে এখন তো কলির কেবল সকালও নয় ভোর, কলি এখন স্টার্ট। তা স্টার্টেই কি হচ্ছে না, সেসব উঠে গেছে। যে 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 জাতি পারলো একটা বিবাহ করলেই হচ্ছে। ব্রাহ্মণ সব সাহাদের ঘরে বিবাহ করছে প্রায়, এ আমাদের এখানে তো ব্রাহ্মণ সমাজ সব আপনারা আরও ভালো করে জানবেন, অধিকাংশ জায়গাতে ব্রাহ্মণ সাহাদের মেয়ে বিয়ে করছে, সাহারা ব্রাহ্মণদের বিবাহ করছে, মনের ইচ্ছা মতো এগুলো হচ্ছে। এখনো কলি মাত্র স্টার্ট হয়েছে, কয়েক হাজার বছর, কলি বয়স তো অনেক, 432,000, তার মধ্যে এখন মাত্র 7-8 হাজার বছরও হয়নি বোধ হয়, আরও কম, 7-8-এর মধ্যে, 7-8-এর মধ্যে এখন ভোরও নয় কলির, তাতেই সেই অবস্থা। এবারে বিবাহ কি হবে, যে যার যার পছন্দ বিবাহ করে নাও, আর যার পয়সা থাকবে সে ধনবান, পয়সা থাকলে ধনবান বলবান, সেই নেতা সেই সব কিছু। যার পয়সা নেই, অনেক বিদ্যা আছে, অনেক কিছু ডিগ্রি অর্জন করে রেখেছে, পয়সা নেই মানে ও দামি না, তো বেকার, এইরকমই হবে। আর আপনার প্রতি কোনো অন্যায় অত্যাচার হয়েছে, আপনি ন্যায়ালয়ে যাবেন বা প্রশাসন বিভাগের কাছে যাবেন, দেখবেন আপনাকেই আটকে রেখেছে আপনার বিপক্ষ, আপনার সঙ্গে অন্যায় করেছে, সে উৎকোচ মানে ঘুষ দিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আপনি ওই কোর্টে চক্কর লাগাবেন, উকিলের পেছনে যাবেন আসবেন, যাবেন আসবেন, কিছুই হবে না, সেখানটা ঘুষ দিতে পারলেই তার জয়, এছাড়া অন্য কিছু হবে না। আর বিক্রিটা হবে কি, মানে প্রবঞ্চনা দ্বারা, এই যে ব্যবসা বাণিজ্য, আগেকার দিনের ব্যবসার একটা রীতিনীতি থাকতো, যে ঠিক আছে আমিও কিছু লাভ হই, তা সেও কিছু লাভান্বিত হোক, কিন্তু এখন চাইবে একবারেই গলা কেটে দাও, মানে সততাপূর্বক প্রবঞ্চনাপূর্বক ক্রয় বিক্রয় হবে। আর স্ত্রী পুরুষের রতু কৌশলই হবে তার শ্রেষ্ঠত্ব সম্পাদন। আর এই কলিযুগে ব্রাহ্মণরা কেবল নামেই ব্রাহ্মণ থাকবে, তাদের পৈতাটাই কেবল ঝুলবে, ও নামের বেলা মদন গোপাল ঠনঠন, কিছু ধর্মকর্ম আর কিছুই করবে না, নিজের ব্রহ্ম গায়ত্রীটাও ঠিক করে জপ করবেন। আর যে সমস্ত গাভী দুধ দেবে, বেশ তাকে বেশ যত্ন টত্ন করে রাখবে, এবার যখনই দুধ দেবে না ও ছেড়ে দেবে, আগে ছেড়ে দিত, এখন আর ছেড়ে দিলেও লস, এখন বিক্রি করলে মুসলমানরা কেটে কুটে খেয়ে নেবে আর টাকাও দেবে, এখন তাই হবে কলিকালে। আর সাধুদের বেশটাই থাকবে তার একমাত্র, ভেতরে সাধুতা বলতে প্রায় বিনষ্ট হয়ে যাবে, তারা শহর গ্রাম ছেড়ে জঙ্গল থেকে ছেড়ে তারা শহরে আসবে, কি জন্য না, অর্থ উপার্জনের জন্য। এই কলিকালে সাধুরা তারা ভালো, কিন্তু তারা কি করবে, এই কলিকালে পয়সার জন্য তারা ভাগবত কথা করবে, পয়সার জন্য তার মুখ্য অভিপ্রায় থাকবে পয়সা। আর এই কলিকালে শ্রীমৎ ভাগবতের থেকে মহিমান্বিত আর অন্য কিছুই থাকবে না, কিন্তু এই ভাগবতকেও তারা দূষিত করে ফেলবে, এটাকে ব্যাপার করে, এটাকে ব্যবসায় আত্মিকা বুদ্ধি যখন প্রয়োগ করবে তখন ভাগবতের মহিমাও ক্ষুণ্ণ হবে। দেখুন শাস্ত্রে বলেছে, একজন সাধুর মুখ থেকে হরিকথা শোনা, আরেকজন ব্যবসায়িক ব্যক্তির থেকে হরিকথা শোনা, দুটোর মধ্যে আকাশ পাতাল নয়, মানে পাতাল আর গোলক এতটা ডিফারেন্স হয়ে যাবে। এই কলিকালে কি হবে, বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কণলোভেন কথা সারস্তত গত। এই কলিকালে বিপ্রয়ী ব্রাহ্মণেরা কি করবে গেহে গেহে, মানে ঘরে ঘরে গিয়ে কি করবে, এই ভাগবত কথা শ্রবণ করাবে। কেন, তার অভিপ্রায়টা কি? তার অভিপ্রায়টা হচ্ছে কণলোভেন, কেবল দুটি পয়সা সে নেবে, নিয়ে সেটা দিয়ে সংসার পরিচালনা করবে। বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা করছে কেন, কণলোভেন, কেবল পেট ভরার জন্য হরিকথা বলবে। কারিতা কণলোভেন কথা সারস ততগত, তা এমবিধ ব্যক্তিদের থেকে হরিকথা হয়তো শ্রবণ করা হচ্ছে, হরিকথার ফল ঠিকই থাকবে কিন্তু এর মাত্রা পার্সেন্টেজ কম বেশি হয়ে যাবে। কথা সারস ততগত, যারা এই ভাগবতকে বিক্রয় করছে তাদের দ্বারা এই ভাগবতের মহিমাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। ঠিক আছে, ভাগবত বক্তা তার একটা দক্ষিণা উপযুক্ত বিচার করে যে করবে সে দেবে, কিন্তু এর মানে এই নয় যে কন্ট্যাক্ট করতে হবে। তাহলে তো সেই কণলোভেন কথা সারস ততগত, এমবিধ ব্যক্তিদের দ্বারা ভাগবতের মহিমাকে ক্ষুণ্ণ করা হবে। একজন ত্যাগী সাধু, সে কোথাও তার আশ্রমে হোক, বনে যেখানে থাকে, সেখানে যদি দুই চারজনকে যদি হরিকথা শ্রবণ করায় তার মহিমা অনেক বেশি। কিন্তু যারা ব্যবসা করছে তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে ফল হবে, কিন্তু পূর্ণমাত্রায় ফল প্রাপ্ত হওয়া যাবে। এই কলিকালে এটাই বেশি হবে যে তারা প্রত্যেকের গৃহে গৃহে গিয়ে হরিকথা শ্রবণ করাবে। তার কথা করানোর ইচ্ছা নেই, তাকে বলবে না হরিকথা করাও, কিন্তু কোনো সৎ সাধু আপনাকে সেদে বলবে না যে আমাকে দিয়ে পাঠ করাও, কোনো সাধু এই কথা জীবনে বলতে পারেন। কিন্তু যার ব্যবসা সে তো বলবে, আমার তার কাছে তো আর যজমান নয়, সে বলবে আমার কাস্টমার। সব যখনই আপনি তার থেকে দূরে চলে যাবেন বলছেন না আমার কাস্টমার, তাহলে ভাগবতের মহিমা এদের দ্বারা ক্ষুণ্ণ হয়ে যাবে। আর প্রকৃত যারা সাধু তাদেরকে কেউ সাধু বলেই চিনতে পারবে না। প্রকৃত সাধুরা তারা কেমন হবে, তারা একটু কর্কশ টাইপের হবে, তাদের ভাষাটা কিন্তু অত সুমধুর হবে না। শ্রী জীব গোস্বামীপাদ বলছেন, তার টিকার মধ্যে বর্ণনা করেছেন যে সাধু কেমন হয়, অনেক দামি কথা বলেছেন, যে সাধু সে কেমন হবে যে নারকেলের, শুকনো নারকেলের মতন। এই যে কোনো লোক বলেননি, জীব গোস্বামীপাদ আমাদের ছয় গোস্বামীর মধ্যে বিশেষ এবং দার্শনিক পণ্ডিত, এত বড় ছয় দর্শনের পণ্ডিত এই কলিকালে আর হয়নি। তা জীব গোস্বামীপাদ বলছেন সাধু কেমন হবে, বলছেন শুকনো নারকেলের মতন। আপনি যেমন শুকনো নারকেলটা ভেদ করতে গেলে অনেক কষ্ট, দা কাটারি দিয়ে সেটাকে ছুলতে হবে, কত কষ্টদায়ক। তা যারা খুব ভালো সাধু তারা কিন্তু চাইবে না যে আপনি তার কাছে যান, তার কাছে গেলে সে আপনার প্রতি একটু রুক্ষ ভাব দেখিয়ে দিল, আপনি না রে এ আবার কি সাধু ভাই, এ গেলেই খিটখিট করে ওঠে, রাগি, এ আবার কেমন সাধু। তা আপনি ধীরে ধীরে সেখান থেকে কেটে যাবেন, কিন্তু আপনার মধ্যে যদি ধৈর্য থাকে আপনি অপেক্ষা করবেন, দেখি না সাধু কি করে। আর যদি লোক পটানো সাধু হয়, আপনি গেলেন বাবা আসুন 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 বসুন বসুন, বসার জন্য হয়তো নিজের আসনটাই, ভজনের আসনটা যেটা কাউকে দেওয়া উচিত না সেটার উপরেই আপনাকে বসিয়ে দিল, কেন না আপনি দুটো টাকা দিবেন, দুটো পয়সা দিবেন। আর এগুলো যারা লোক দেখানো সাধু, যারা দেখবে আমার কিছু অর্থ পাওয়া যাবে, আর যারা প্রকৃত সাধু তারা এগুলোকে অ্যাবাউট করে চলবে, আরে ও আজ এসছে এসছে ঠিক আছে, আমার যতটুকু করার দরকার আমি করলাম, তারপরে যাও বাবা মেটে গেল, যতটুকু সামর্থ্য অনুসারে, তারা একটু কঠিন হবে। এবারে যেমন নারকেলের সিলকাটা অনেক কঠিন পদার্থ, সেটাকে দা দিয়ে ছুলে ভেতরে যেতে হবে, এবার ভেতরে গেলেন তো গেলেন, সেখানে দেখবেন আবার একটা শক্ত মালা, শক্ত মালা, সেটাকে ভেদ করা আরও কঠিন। তা সাধুর হয়তো সেই খোসার আবরণটা প্রথম পর্যায়টা আপনি অতিক্রম করে ভেতরে গেলেন, তারপরে দেখবেন আরও কঠিন তার ব্যবহার, আপনাকে ভালোবাসছে মানে আপনার সঙ্গে ব্যবহার সে রুক্ষ করবে। কেন করবে না? এ শিখুক, এ জানুক। এবারে যিনি সদ্গুরু হবে তিনি শিষ্যকে আদেশ করবে, আর আদেশ মানেই কঠিনগুলো আদেশ হবে। আদেশ মানে তো আর মিষ্টি কথা হবে না, তো রসগোল্লা নয়, আদেশ মানে তুমি 1 লাখ নাম জপ করো, তো এটা কঠিন আদেশ হয়ে গেল। আর গুরুদেব যদি শিষ্যের মঙ্গল চান তাহলে ও কড়া কথা বলবে। সাধুও সেই প্রকার, যদি ভক্তের মঙ্গল চায় তাহলে সে কড়া কথা বলবে। এটা কড়া কথা সকলের ভালো লাগবে না, তোমাকে 1 লাখ নাম করতেই হবে, সাধু বা গুরু এরকম বলবে। 25,000 তোমাকে করতেই হবে, এর থেকে কম করলে আর হবে না। কেন বলছে না সেই ভক্তের বা শিষ্যের মঙ্গল হবে? এবার যিনি দেখছেন, তাই তো, আমার শিষ্য আমাকে অনেক অর্থ করে দিচ্ছে, তাকে যদি আমি কটু কথা বলি তাহলে সে আমার থেকে দূরে চলে যাবে। তা বলছেন এই লোভী গুরুর শিষ্যদের পতন হয়, কারণ সে শিষ্যকে পয়সার মোহে কোনো ভালো কথা সে বলতে পারবে না, কারণ তার স্বার্থ আছে। যদি আমি তাকে কটু কথা বলি তাহলে সে আমাকে যে সেবা করছে সে সেবা সে করবে না। কিন্তু সদ্গুরুদেব, সৎ সাধু কখনোই এগুলোকে প্রশ্রয় দেবে না। সে বলবে না তোমাকে এটা করতে হবে, তোমার যত কষ্ট হয় তুমি ঠিক আছে না পারো চেষ্টা করো। এটা হবে সাধু গুরুদেবের লক্ষণ। এবারে সাধু, সৎ সাধু, সদ্গুরুদেব, তারা একটু কড়া পাকের হয়। যেমন নারকেলের মালাটা খুব কঠিন হয়, আপনি যখন ভেতরে প্রবেশ করলেন দেখবেন সেখানে দিব্য মালাই, দিব্য নারকেলের স্বাদ আপনি গ্রহণ করতে পারছেন। কিন্তু এই কলিযুগে এতটা ধৈর্য কারো থাকবে না যে এই সাধু সে কি বলতে চায়, তার অভিপ্রায়টা কি, আমরা কি করবো? আরে এই সাধু তো খুব রাগী, গেলেই তো কিটকিট করে ওঠে, এখান থেকে পালাও, এ সাধু না। আর যারা এটা করবে না, সব নিজের ভজন নিষ্ঠা নিয়ম ছেড়ে দিয়ে মানে তাতেই তৎপর হয়ে যাবে, সে অন্যায় করলো না না এটা তুমি ঠিক করছো, এতে কি হচ্ছে, সেই ভক্তের বা সেই শিষ্যের এতে অমঙ্গল হচ্ছে। তা এই কলিকালে তাহলে সাধুদের উপমাটা জীব গোস্বামীপাদ যেটা বললেন এটা বোঝা গেল। সাধুদের বাহ্যিক দিকটা কঠিন থাকবে কিন্তু ভেতরটা থাকবে কোমল, কিন্তু উল্টো হলে তো অসুবিধা, ভেতরটা থাকবে জিলাপির প্যাঁচ, বাইরেটা খুব রসালো, অধিকাংশ এইরকমই হবে এই কলিযুগে। আর এই কলিযুগে যারা প্রকৃত সাধু তাদের তো দিনহীনের মতো দেখা যাবে, এ লোকে দেখে ভাববে এ আবার কি সাধু রে, কোনো স্টাইল নেই, কিছু নেই, বেকার এ সাধু, এই শুধু খায় দায় আর পড়ে আছে। কিন্তু সেই ব্যক্তির মধ্যে, সেই সাধুর মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু লোকে কি মনে করবে, আরে এ অসামাজিক, এ কোনো বোধবুদ্ধি নেই, তাই সেই জন্য পড়ে আছে। এই কলিকালে প্রকৃত সাধুদের কেউ চিনতে পারবে না, আর চিনলেও তারা বলবে না না এ তো এইরকমই তার রহন সহন, এইরকম তার শৈলী, এ অসামাজিক। প্রকৃত সাধুদেরকে লোকে চিনতে পারবে না, এবং চিনলেও তাকে খারাপ মনে করবে। আর যারা যত নাটকীয়ভাবে চলতে পারবে তারা সকলের কাছে প্রিয় হবে, এটাই কলিযুগে হবে। আর এই কলিযুগে যে যত নিচ শ্রেণীর, যেমন বেদে শূদ্রদের অধিকার নেই, মায়েদের অধিকার দেননি, ঠিক সেই প্রকার এই কলি, যেমন হরিকথা বলতে গেলে তার একটা ভালো জাতের থেকেও আসা প্রয়োজন, যদিও শ্রীমন চৈতন্য মহাপ্রভু অনেক বিচার করে সমস্ত জাতিকে এক করার চেষ্টা করেছেন, এটা তার মহানতা, কারণ তিনি ভগবান, কিন্তু এটা কখনো সম্ভব নয়। প্রত্যেক জাতির আলাদা আলাদা এক একটা গরিমা আছে, এক একটা মহিমা আছে প্রতিটি জাতির। ব্রাহ্মণ তাদের মনোভাব একরকম, বা ক্ষত্রিয় তাদের মনোভাব একরকম, এই প্রকার সমস্ত জাতিরই একটা মনোভাব পৃথক পৃথক থাকেই। তা ছোট ব্যক্তি এর যদি অনেক উপাসনা না থাকে তাহলে কিন্তু সে ভালো জায়গাতে পৌঁছাতে পারেন। দেখুন পুরাণের একটি প্রসঙ্গ মনে পড়ছে, এটা বলে আর এটাকে বলে আমি সমাপ্ত করব। তা বিরক্ত লাগছে না তো? দেখুন ছোট জাতি তার যদি অনেক সাধনা না থাকে, সাধুগুরু বৈষ্ণবের অনেক কৃপা না থাকে, তাহলে কিন্তু সে ভালো জায়গাতে টিকে থাকতে পারে। এক বনের মধ্যে, পুরাণের একটি প্রসঙ্গ, এক বনের মধ্যে এক মহাত্মা থাকতেন, ঋষি। তো উনি যে স্থানে থাকতেন এক কুকুরি, কুত্তা কুকুরি, সে এক কুকুরি ওই আশ্রমে থাকতো। সাধু যখন নদীতে স্নান করে আসতো, সাধুর সঙ্গে একটা জীব থাকলে তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটি প্রীতি ভালোবাসা হয়ে যায়। এবার এই কুকুরি